جنے کیر دوا تر جاگا اشارہ امیتا کے دے گیتا دعائے مدینہ
پیو پیو اسلامی بائرہ مدنی چینل درشک بندو আসুন আমরা সূরা মুলকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। মনোযোগ সহকারে আদব সহকারে কোরআনুল করিমের তিলাওয়াত শ্রবণ করব। আমরা যে সূরা পাঠ করব এই সূরার ফজিলতের মধ্যে রয়েছে রাসূল পাক সাহেবে লওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কোরআনে 30টি আয়াত সম্বলিত একটি সূরা রয়েছে যেটা আপন পাঠকের জন্য সুপারিশ করতে থাকবে, এমনকি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর এটা হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তো আসুন আমরা সূরা মুলকের তিলাওয়াত শ্রবণ করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسير, ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير, وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير, إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور, تكاد تميز من الغيظ, كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير, إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
এর সন্তুষ্টির জন্য আমি নাতে পাক পাঠ করব এবং আপনারাও নিয়ত করুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য নাত রাসূল শ্রবণ করবেন
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব
জা 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 নবী রহমত الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সবাই অন্তরে ভালোবাসা নিয়ে আদায় করি الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف في اسلام بھیرا যখনই আল্লাহ তাআলার ঘর মসজিদ শরীফে প্রবেশ করবেন তখন মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নেবেন। কেননা আমরা যদি নফল ইতিকাফের নিয়ত না করি তাহলে মসজিদে প্রবেশ করার পর আমাদের জন্য শুধুমাত্র ইবাদত করা জায়েজ হবে, না পানি পান করা, না খাওয়া দাওয়া, না ঘুমানো, না আরাম করা, এগুলো কিছু আমাদের জন্য জায়েজ হবে না। কিন্তু আমরা যদি মসজিদে ঢোকার পর নফল ইতিকাফের নিয়ত করে নেই তাহলে আমাদের নামাজ আদায় করার সাথে সাথে, ইবাদত করার সাথে সাথে, তিলাওয়াত করার সাথে সাথে বাকি এই সকল কাজগুলো আমাদের জন্য জায়েজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ শরীফে প্রবেশ করার পর নফল ইতিকাফের নিয়ত করার তৌফিক দান করুক। দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাব লেখকগণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যার মধ্যে একটি ফজিলত আজকের বয়ানের মধ্যে এসেছে, আর তা হলো প্রিয় রবি রসুল আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টির ভাষা শোনার ক্ষমতা দান করেছে। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে তবে সে আমার তার এবং তার পিতার নাম পেশ করে যে অমুক বিন অমুক আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। এমন একজন ফেরেশতা আমার নবীর কবরে আনোয়ারের মধ্যে নিযুক্ত করা হয়েছে, যে ফেরেশতাকে এমন ক্ষমতা দেয়া হয়েছে যে দুনিয়ার যে প্রান্তে কোনো বান্দা যে কোনো প্রান্ত থেকে উম্মত আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে ওই উম্মতের নাম এবং তার বাবার নামও আমার নবীর দরবারে পেশ করা হয়। তো ওই উম্মত কতই সৌভাগ্যবান যে তার নাম নয় শুধু বরং তার পিতার নাম সহ আমার নবীর দরবারে পেশ করা হয়, আর আমার নবী সেই উম্মতের আমল দেখে খুশিও হয়ে যায়। তো আমরা কি চাই না আমার নবীর উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অবহেলা এবং অবসর সময় থেকে, অবসর সময়ে যে আমরা আড্ডা করে থাকি, এরপর অহেতুক কথাবার্তা বলে থাকি, এ সকল কিছু থেকে বিরত রেখে আমাদেরকে দরুদ শরীফ পাঠকারী বানিয়ে দিক। আসুন মজলিসের বরকতে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব। আসুন বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই, যে দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দিনের সম্মানার্থে রোজানো হয়ে যতক্ষণ সম্ভব বসব, ইস্তেমার পর নিজে আগে এসে সালাম এবং মুসাফাহা করব। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ান এমন ব্যক্তিত্ব যাদের সাথে কোনো ব্যক্তিদের তুলনা করা যায় না। আম্বিয়ে কিরাম আলিহিমুসালামদের পরে সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ানদের মর্যাদা, আর এই এমন এই সকল ব্যক্তিত্বরা এমন ব্যক্তিত্ব যাদের সাথে কোনো অন্য ব্যক্তিদের তুলনা হয় না, এবং তারা ওই মুবারক ব্যক্তিত্ব যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তারা ওই সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক আপন মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহচর্য অবলম্বন করার জন্য নির্বাচন করেছিলেন, আর তারা ওই সম্মানিত দল যাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নেকির দাওয়াত দিয়েছিলেন, তারা ওই পবিত্র লোক যারা ইসলামের প্রাথমিক যুগের বিপদ সংকুল সময়ে ক্ষুধা ও পিপাসা সহ্য করে পেটে পাথর বেঁধে নিকট আত্মীয় আপনজন এবং অন্যদের শত্রুতার সম্মুখীন হয়েও ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছিলেন। নিঃসন্দেহে এই ব্যক্তিত্বদের দিন রাতের মেহনত এবং উৎসর্গের প্রতিফল হল যে আজ চারিদিকে ওনাদের বদৌলতে দীন ইসলামের বসন্ত বইছে। হে আশিকানের রসুল, এমনিতে তো সকল সাহাবাই কিরাম আলিহি মুরিদবান নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অধিক প্রিয় এবং হেদায়াতের উজ্জ্বল নক্ষত্র, সবাই আমাদের চোখের নূর এবং অন্তরের প্রশান্তি। কিন্তু এর মধ্যে কিছু সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ান এমনও রয়েছে যারা হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে শুধুমাত্র ইলমে দীন শিখার জন্য উপস্থিত থাকতেন। সকল সাহাবি তো আপন আপন জায়গায় অনেক মর্যাদাবান, কিন্তু এদের মধ্যেও কিছু সাহাবি এমন ছিল যারা শুধু সকল কাজ থেকে বিরত থেকে, দুনিয়াবী সকল কাজ থেকে ফারেক থেকে শুধুমাত্র ইলমে দীন শিখার জন্য আমার নবীর দরবারে এসে বসে থাকতেন। আর তাদেরকে বলা হতো আসহাবে সুফা। তাদেরকে কি বলা হতো? আসহাবে সুফা। আজ আমরা তাদের শান এবং দীনের জন্য তাদের কি কুরবানি ছিল আমরা সেগুলো শ্রবণ করব। তাদের মধ্যে কয়েকজন বড় ও প্রসিদ্ধ সাহাবে কিরাম আলিহি মুরিদওয়ানের জীবনীর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের ব্যাপারও আজকে আমরা জানব। সেই ব্যক্তিত্বদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা, আমরা ওনাদের থেকে কি শিক্ষা গ্রহণ করব, ওনারা আমাদের জন্য কি এমন অবদান রেখে গিয়েছেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকের বয়ানে আমরা তাও শ্রবণ করবো। আসুন খুব সুন্দর একটি ঘটনা আগে শ্রবণ করি, সেটা আমরা বিভিন্ন ওলামায়ে দিন, ওলামায়ে আহলে সুন্নাহ থেকে, বিভিন্ন মাহফিলের মধ্যে শুনে থাকি এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামের জবানেও শুনে থাকি। আসুন আজকে আবার শুনে আমাদের ইমানকে তাজা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনোযোগ সহকারে শুনি, প্রচন্ড ক্ষুধার কারণে, কে বলছেন? অনেক বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, প্রচন্ড ক্ষুধার কারণে একদিন আমি ওই রাস্তায় বসে গেলাম যে রাস্তা দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করতেন। এবং শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে মানুষজন যে রাস্তা, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরবার ছিল, যে হুজরা ছিল, ওই হুজরা থেকে বের হওয়ার সময় একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুচকি হাসলেন এবং আমার চেহারা দেখে আমার অবস্থা বুঝে গেলেন। কার চেহারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে ওনার অবস্থা বুঝে গেলেন যে উনি প্রচন্ড ক্ষুধার মধ্যে রয়েছেন। ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, আমি আরজ করলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার সাথে এসো। আমি পেছনে পেছনে চললাম। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুবারক ঘরে প্রবেশ করলেন, তখন অনুমতি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ভেতরে প্রবেশ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ এনে ইরশাদ করলেন, এই দুধ কোথা থেকে এলো? পরিবারের সদস্যরা আরজ করলেন, অমুক সাহাবি বা সাহাবিয়া আপনার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। ইরশাদ করলেন আবু হুরায়রা, আমি আরজ করলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ডাক দিতেন কোন সাহাবিকে, তখন প্রত্যেকটা সাহাবি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিতেন। যখন আমার নবী ওনাকে ডাকলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইরশাদ করলেন, গিয়ে সুফাবাসীদের ডেকে নিয়ে এসো। সুফাবাসী কারা? আমি আগেই বলেছিলাম, যারা আমার নবীর দরবারে দিন রাত ইলমে দিন শিখার জন্য বসে থাকতেন, ওখানে অবস্থান করতেন, দুনিয়াদারের কোনো খবর ছিল না তাদের। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে যাও তাদেরকে ডেকে নিয়ে এসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফাবাসী ব্যক্তিত্বরা ইসলামের মেহমান, তাদের না বাড়িঘরের প্রতি আকর্ষণ রয়েছে, না ধন সম্পদের প্রতি, আর না কোনো মানুষের নিকট আশ্রয় চাইতেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট সৎকার মাল আসত, অর্থাৎ কোনো সৎকা কেউ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাল সুফাবাসীদের নিকট পাঠিয়ে দিতেন এবং স্বয়ং এক থেকে কিছু নিতেন না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো উপহার আসত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উপহারগুলো সুফাবাসীদের নিকট পাঠিয়ে দিতেন। এ থেকে নিজেও ব্যবহার করতেন এবং তাদেরকে অংশীদার করতেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলো যে ওনার মনে মনে এটা খেয়াল আসলো যে সুফফাবাসীদের এই দুধ দিয়ে কি হবে। সুফফাবাসী তো অনেক, এখানে তো অনেক সাহাবী কিরাম আলিহি মুরিদওয়ান বসে আছেন, এক পেয়ালা দুধ এতগুলো সাহাবী কিভাবে খাবে, কিভাবে পান করবে? আমি তো এর অধিক হকদার ছিলাম যে এই দুধ থেকে কয়েক চুমুক পান করতাম এবং কিছুটা শক্তি অর্জন করতাম। দেখুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক ক্ষুধার্ত ছিলেন, উনি অনেক ক্ষুধার্ত ছিলেন এবং উনি মনে মনে এটা আশা করেছিলেন যে হয়তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরের অবস্থা জেনে গিয়েছে আর এক পেয়ালা দুধ আমাকে দিচ্ছে পান করার জন্য। কিন্তু আমাকে তো আদেশ দেওয়া হয়েছে যে যাও সুফফাবাসীদের কাছে যাও, ওনাদের কাছে গিয়ে এই এক পেয়ালা দুধ তাদেরকে ডেকে নিয়ে এসো। কিন্তু যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে ডাকতে গেলেন, মনে মনে এটাও খেয়াল করলেন যে এই এক পেয়ালা দুধ দিয়ে কি বা হবে, যখন সুফফাবাসীরা এসে যাবে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করবেন যে তাদের দুধ পেশ করো। এমন অবস্থায় খুবই দুরূহ যে কয়েক চুমুক দুধ আমি পাওয়ার, কিন্তু আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ছাড়া কোনো উপায় ছিল না। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে যতই খেয়াল আসুক না কেন, ওনারা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের মধ্যে লাব্বাইক ছিল, এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন তা করার জন্য দৌড়ে চলে গেলেন এবং সুফফাবাসীদেরকে ডেকে আনলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সুফফাবাসীরা আসলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আবু হুরায়রা, তখন উনি আরজ করলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করলেন পেয়ালা নাও এবং তাদেরকে দুধ পান করাও। দেখুন অনেকগুলা সুফফাবাসী, অনেকগুলা সাহাবাই কেরাম আলিহি মুরিদওয়ান, কিন্তু দুধ মাত্র কয় কাপ, এক কাপ, এক পেয়ালা দুধ, আর অনেক সাহাবিদেরকে পান করানোর জন্য বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পেয়ালা নিলাম, আমি কাপটা নিলাম, আমি সেই পেয়ালা একজনকে দিতাম, তিনি পেট ভরে দুধ পান করত, অতঃপর পেয়ালা আমাকে ফিরিয়ে দিতেন, এমনকি আমি পান করাতে করাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালাম। ধরুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তশরিফ রেখেছেন, এর ডান পাশ থেকে যদি সাহাবিদেরকে পান করিয়ে 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 আসতে থাকে তাহলে পান করার পরে আবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে এসেছে। কিন্তু এক পেয়ালা দুধ যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন ঠিক সেভাবে ওই পেয়ালার মধ্যে অব্যাহত ছিল। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছলেন এবং সকলেই পেট ভরে সেই দুধ পান করেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মোবারক হাতে সেই পেয়ালা হাতে রাখলেন, অতঃপর আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। কার দিকে তাকিয়ে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুচকি হাসলেন, তাকিয়ে ইরশাদ করলেন এখন আমি আর তুমি অবশিষ্ট রয়ে গিয়েছি। কে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ছিলেন, আর সবাই ওই এক পেয়ালা দুধ পান করে নিয়েছিলেন। আরজ করলাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। ইরশাদ করলেন বসো এবং পান করো। কাকে বললেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি বসো, এবার এই এক পেয়ালা দুধটা পান করো। আমি বসে গেলাম এবং দুধ পান করতে লাগলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন পান করো, আমি পান করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইরশাদ করতে লাগলেন পান করো, এমনকি আমি আরজ করলাম না, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী সহকারে প্রেরণ করেছেন, আর সম্ভব নয়, আমার যতটুকু খিদা ছিল ততটুকু নিবারণ হয়ে গিয়েছে। ইরশাদ করলেন আমাকে দেখাও। আমি পেয়ালাটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন, বিসমিল্লাহ পাঠ করলেন এবং অবশিষ্ট দুধ পান করে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন এক পেয়ালা দুধ আর অনেক সাহাবী, সে এক পেয়ালা দুধ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেজ হাসিল করেছে। দেখুন এটা হচ্ছে সাহাবীদের ইমান, এটা হচ্ছে সাহাবীদের আকীদা, যে এক পেয়ালা দুধ কিভাবে সম্ভব এটা প্রশ্ন করেনি, আমার নবী ফরমান করে দিয়েছেন এবং সেই মোতাবেক আমল করে নিয়েছে। এজন্যই তো আশিকের রসুলরা চোখ বন্ধ করে আমার নবীর কথার উপর, আমার নবীর কালিমাতের উপর, আমার নবীর বাক্যের উপর বিশ্বাস করে আর আমল করে, এজন্যই তো ফায়দা পায়। আর যারা বিশ্বাস করে না তারা বিশ্বাস না করার মধ্যেই থাকে আর ক্ষতি হতেই থাকে। তা আমাদের উচিত যখনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী আমাদের কাছে আসবে তখন আমাদের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সেগুলোর উপর আমল করা দরকার। হে আশিকালে রসুল। এই বর্ণনাকৃত ঘটনা থেকে আমরা জানলাম যে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মালিক ও মুক্তার, হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট অসংখ্য ক্ষমতা রয়েছে। এটাও জানা গেল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চেয়ে বড় কেউ দানকারী নেই। মাত্র এক বাটি দুধই ছিল, হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই তা ব্যবহার করতে পারতেন, কিন্তু এটা পছন্দ ছিল না। বরং রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুফাবাসীদেরকে ডেকে নিলেন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুধ পান করিয়ে নিজের দানশীলতার পরিচয় দিয়ে দিলেন। এমন কেন হবে না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানশীল? এজন্যই তো বলা হয় যে আমার আল্লাহ তাআলা হচ্ছেন দাতা এবং আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বণ্টনকারী। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো যে সবচেয়ে বড় দানশীলকে? সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক সবচেয়ে বড় জাওয়াত অর্থাৎ দানশীল, অতঃপর সকল আদম সন্তানদের মধ্যে সবচেয়ে বড় দানশীল হলাম আমি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য এমন কুরবানি কুরবান ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মহব্বত করতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় ওনার হাজিরি থাকতো। যখনই কোনো মুসিবতে পড়তেন আমার নবীর দরবারে চলে যেতেন, যখনই কোনো সমস্যায় পড়তেন আমার নবীর দরবারে চলে যেতেন। আসুন না সেই মহান সাহাবীর সম্পর্কে আমরা কিছু বর্ণনা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যের সৌভাগ্য পাওয়া উজ্জ্বল নক্ষত্রসমূহের মধ্যে একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সপ্তম হিজরি খাইবার বিজয়ের বছর ঈমান আনয়ন করেন। যে বছর খাইবার বিজয়ী হয়েছিল সে বছর উনি ঈমান আনয়ন করেছিলেন। সম্ভবত তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন সাখারে দাউসি তাইমি। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাদরের ভেতরে একটা ছোট বিড়াল দেখেছিলেন। ওনার নাম আবু হুরায়রা ছিল না, ওনার নাম আবু হুরায়রা ছিল না। যখন ওনার চাদরের ভেতরে ছোট বিড়াল দেখলেন তখন ইরশাদ করলেন, ইয়া আবা হুরায়রা, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে ইরশাদ করেছেন যে ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে ছোট বিড়ালওয়ালা। কে এটা উপাধি দিয়েছেন, লকব কে দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে ছোট বিড়ালওয়ালা। তখন থেকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা উপনামে প্রসিদ্ধ হয়ে যান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যার সংখ্যা হচ্ছে 5374টি। কতগুলো হাদিস বর্ণনা করেছেন? 5374টি। তার ইলমে দ্বীনের আগ্রহের অবস্থা এমন ছিল যে বিষয়টি জানতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেতেন এবং বিনা দ্বিধায় সেগুলো জিজ্ঞেস করে নিতেন। নিজের অধিকাংশ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে অতিবাহিত করতেন। বুখারী শরীফে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপন বাণী শ্রবণ করি, আপনার বাণীগুলো আমি শ্রবণ করি কিন্তু ভুলে যাই। আপনি যে কথাগুলো বলেন আমি শ্রবণ করি কিন্তু কিছুদিন পরে আবার ভুলে যাই। ইরশাদ করলেন, আবু হুরায়রা তোমার চাদর প্রসারিত করো। আমি প্রসারিত করলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মুবারক হাত দ্বারা চাদরে কিছু ঢেলে দিলেন এবং ইরশাদ করলেন, এটা উঠাও এবং বুকের সাথে লাগিয়ে নাও। আমি আদেশ মান্য করলাম। এরপর থেকে আমি কোনো কিছুই ভুলিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমি তোমার নিকট এমন জ্ঞান প্রার্থনা করছি যা কখনো ভুলব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দোয়ায় আমিন বললেন। দেখুন, উনি দোয়া করলেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তার নিকট 1000 গিট্টু লাগানো একটা সুতা ছিল, 1000 গিট্টু লাগানো একটা সুতা ছিল যার মাধ্যমে তাসবিহ পড়া ব্যতীত তিনি কখনো ঘুমাতেন না, কখনো ঘুমাতেন না। সেই 1000 তাসবিহ পড়া ব্যতীত তিনি কখনো ঘুমাতেন না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মাসের শুরুতে 3টি রোজা রাখতেন এবং কোনো কারণে রাখতে না পারলে তবে মাসের শেষে তিনটি রোজা রেখে নিতেন। তিনি রাদিয়াল্লাহ তাআলা আনহু মদিনায় পাকের কবরস্থান জান্নাতুল বাকিতে আরাম করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহুর ফয়েজ হাসিল করার সে তৌফিক দান করুক। আসহাবে সুফফা সম্পর্কেও জেনেছিলাম আমরা একটু, সুফফাবাসী সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম। সুফফাবাসী কারা, ওনারা কেমন ব্যক্তিত্ব ছিল? আল্লাহু আকবার, মসজিদে নববী শরীফে একটি চত্বর ছিল, একটা মসজিদে নববী শরীফের মধ্যে একটা চত্বর ছিল যেখানে বিভিন্ন সময়ে প্রায় 400 বা 500 মুহাজির দরিদ্র সেখানে বসতেন, তাদেরকে আসহাবে সুফফা বলা হতো। ওনারা এমন দরিদ্র ছিল যাদের দুনিয়া সম্পর্কে কোনো খেয়াল ছিল না, দুনিয়াতে কি হচ্ছে, কি ঘটছে, কি চলছে এগুলো সম্পর্কে তাদের কোনো খেয়ালই ছিল না। তারা শুধুমাত্র ইবাদত করত, রিয়াজত করত আর আমার নবীর দরবারে বসে থাকত। তাদের নিকট না ঘর ছিল, না দুনিয়াবি সাজ সরঞ্জাম, আর না কোনো ব্যবসা। দরিদ্রতার এমন অবস্থা ছিল যে তাদের মধ্যে 70 জনের নিকট শরীর ঢাকার জন্য পরিপূর্ণ কাপড়ও ছিল না। সুফফাবাসী এমন ছিলেন। দেখুন, মনে হতে পারে এনারা অনেক আম সাধারণ মানুষ, কিন্তু ইনাদের মকাম, ইনাদের শান, ইনাদের মান, ইনাদের মহত্ব কিয়ামতের দিন প্রকাশ পাবে। ইনারা আমার নবীকে জাগ্রত অবস্থায় নিজেদের ইমানের চোখে আমার নবীর দিদার করেছে। ইনারা এমন ব্যক্তিত্ব। ইনাদের কাপড় না থাকলে কি হবে, ইনাদের দুনিয়াবি নাজ নিয়ামত না থাকলে কি হবে, ইনাদের দুনিয়াবি আরাম আয়েশ না থাকলে কি হবে? ইনারা যা দেখে গিয়েছেন, ইনারা যা পেয়ে গিয়েছেন, তা আমাদের মতো অভাগারা কখনোই হয়তোবা হাসিল করা খুবই দুরূহ হবে। ওনারা হচ্ছেন তেমন ব্যক্তিত্ব। আর তাদের সংখ্যা খুব কম ছিল। মদিনায় মুনাওয়ারা আগতদের শহরে পরিচিত কেউ না থাকলে তারাও সুফফাবাসী সাহাবে কিরাম আলিহি মুরিদওয়ানদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। যখন মদিনা শরীফের মধ্যে কোনো গরিব প্রবেশ করত, তারাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন আর ওই সুফফাবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতেন। প্রিয় ইসলামী ভাইরা, প্রকাশ্যভাবে তো এই ব্যক্তিত্বরা শারীরিক দিক থেকে খুবই দুর্বল ছিল, প্রকাশ্য খুবই গরিব ছিলেন, তাদের নিকট পরিধানের খুব ভালো কাপড় ছিল না, আহারের খাদ্য ছিল না, ঘুমানোর নরম বিছানা ছিল না, থাকার ঘর ছিল না, নিজের সেবার জন্য কোনো খাদিমও ছিল না, কিন্তু এই ব্যক্তিত্বরা আল্লাহ পাকের দরবারে মকবুল ছিলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন। কোরআনে করিমে স্বয়ং আল্লাহ পাক ওনাদের প্রশংসা বর্ণনা করেছেন। দেখুন, কেমন ব্যক্তিত্ব হলে কোরআনে পাকে ওনাদের স্থান পেয়েছে, কোরআনে পাকে তাদের মহান মহত্ততা এটা এসেছে। যেমন 15 পারা সূরা কাহফের 28 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কনসুল ইমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আপন আত্মাকে তাদের সাথে সম্বন্ধ যুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন রবকে আহ্বান করে, তার সন্তুষ্টি চায়, এবং আপনার চক্ষুদয় যেন তাদেরকে ছেড়ে অন্য কারো দিকে না ফিরে। আপনি কি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য কামনা করবেন এবং তার কথা মানবেন না যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি এবং সে আপন খেয়াল খুশির অনুসরণ করেছে আর তারা কার্যকলাপ সীমাতিক্রম করে গেছে। এ আয়াতে পাকটা বুঝতে হয়তো বা অসুবিধা হবে। এ আয়াতে পাকের টিকায় তাফসিরে নাইমিতে এসেছে, হে সম্মানিত হাবিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে সম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে সারা জীবন, পুরো পবিত্র হায়াত, প্রতিটি মাহফিল, প্রতিটি মুহূর্ত, দিন রাত, সকাল সন্ধ্যা এই সকল লোকদেরই সাথে রাখুন। কাদেরকে? সুফফাবাসীদেরকে সাথে রাখুন যারা নিঃস্ব, যারা মিসকিন, যারা ফকির, যারা গরিব, যারা সাদাসিদে, যারা একনিষ্ঠভাবে আপন রবের ইবাদত করে, ওনাদেরকে আপনি সবসময় প্রতিটি মুহূর্তে সাথে রাখুন। যারা সকাল সন্ধ্যা পর্যন্ত, যারা ফজর থেকে ইশা পর্যন্ত, যারা 5 ওয়াক্তে, যারা ভোরে জাগ্রত হয়ে, যারা রাতে ঘুমানোর পূর্বে, অর্থাৎ সর্বদা প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ পাকের জিকির করে থাকে, সারা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে বাস আপন রবের সত্তার প্রতি আশা রাখে, তাকেই চাই আর তাকেই খোঁজে, এবং সে সম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদেরকে দূরে রাখুন। কাদেরকে দূরে রাখতে বলেছেন? শুনুন, এটা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার থেকে কাকে দূরে রাখতে বলেছেন? বলছেন তাদেরকে দূরে রাখুন যারা বিভিন্ন দল আপনার নিকট আসে, আপনাকে নিজেদের ইমান আনয়নের জন্য বিভিন্ন ধরনের শর্ত দিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এবং আমাদের সম্প্রদায় আপনার প্রতি তখনই ইমান আনয়ন করব যখন আপনি আপনার নিকট থেকে, আপনার মাহফিল থেকে, আপনার সাহচর্য থেকে এই সুফা অর্থাৎ আসহাবে সুফাদেরকে তাড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এমন অনেক দল আসতো আমার নবীর দরবারে এবং বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার প্রতি ঈমান আনব যদি আপনি এই সুফাবাসীদেরকে আপনার থেকে তাড়িয়ে দেন। কেন জানেন? ওই একটা দল ছিল যারা সুফাবাসীদেরকে দেখতে পেত না। তারা মনে করতো তারা যদি সুফাবাসীদের সাথে বসে যেত তাহলে তাদের স্ট্যাটাস কমে যাবে, তাদের সাথে যদি লাগতো তাহলে তাদের শরীর ময়লা হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, তাদেরকে তারা সহ্য করতে পারতো না। এজন্য তাদের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্টভাবে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে হে হাবিব, আপনি তাদেরকে নিজের থেকে দূরে রাখুন যারা সুফাবাসীদেরকে ঘৃণা করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে হিফাজত করুক। ভাবুন তো সুফাবাসীদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে কিরূপ উচ্চ ও মহান, যে স্বয়ং তাদের সম্পর্কে আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ করেছেন, তাদেরকে আপন দরবার থেকে দূর করবেন না। কি উপদেশ দিয়েছেন? যে সুফাবাসীদেরকে কখনো আপনার দরবার থেকে দূরে করবেন না। তাফসিরুল সিলাতুল জিনানে লিপিবদ্ধ রয়েছে এই আয়াতে মুবারাকা থেকে অনেক মাসআলা জানা যায়। যেমন নাম্বার এক, জানা যায় যে ভালোদের সাথে থাকা ভালো যদিও তারা গরিব হোক, আর খারাপের সাথে থাকা খারাপ যদিও তারা ধনী হোক। নাম্বার দুই, এটাও জানা গেল যে সকাল ও সন্ধ্যা বিশেষভাবে আল্লাহ পাকের জিকির করা খুবই উত্তম। নাম্বার তিন, নেককারদের দুটি স্বভাবও এ আয়াতে বর্ণিত হয়েছে। প্রথম, তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করে, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি প্রার্থনা করে। অর্থাৎ যে কোনো কাজই হোক না কেন, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, মন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, কেননা আমার মালিক কে? আল্লাহ তাআলা। আমার ভালো মন্দ আমার মায়ের চাইতে সবচেয়ে বেশি কে জানে? আমার আল্লাহ তাআলা। আমি ভালো থাকলেও আমার আল্লাহ দেখছেন, খারাপ থাকলেও আল্লাহ দেখছেন। দেখুন না, আমরা নামাজ পড়ি না তারপরে আমার থেকে রিজিক কেড়ে নেওয়া হয়? কেড়ে নেওয়া হয় না। আমি ইবাদত করি না, দেখুন না, সুফাবাসীদের কথা বলা হয়েছে, ওনারা না খাবারের ঠিক ছিল না কাপড়ের ঠিক ছিল, তারপরে আল্লাহ তাআলার ইবাদত থেকে কখনো দূরে ছিলেন না, কিন্তু আমাদের সবকিছু ঠিক আছে, শুধু দূরে রয়েছে আল্লাহ পাকের ইবাদত থেকে। তো আল্লাহ তাআলা যখন যেভাবে রাখুক না কেন, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সন্তুষ্টি প্রার্থনা করব। নাম্বার চার, এ আয়াতে দুনিয়াদারের দিকে দৃষ্টি দেয়া এবং তাদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। যারা দুনিয়াদার, এখন তো আমরা আমাদের আইডল বানাইনি কাদেরকে, যারা দুনিয়াদার, যারা বড় বড় পার্সোনালিটি রয়েছে তাদেরকে আমরা আমাদের আদর্শ বানিয়ে নিই, তাদের মোতাবেক আমরা চলার চেষ্টা করি, কিন্তু আমাদের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে আমার নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার জীবনের অনুসরণ করলে, যার সিরাতের উপর চললে, যাকে অনুসরণ করলে, যার পদাঙ্ক অনুসরণ করলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টাই ভালো হয়ে যায়। যাকে অনুসরণ করলে, যার সুন্নতে কারিমা পালন করলে, আদায় করলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, কবরেও সম্মান। তো আমরা ইনশাআল্লাহ আজ্জাল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানানোর চেষ্টা করব। আসহাবে সুফফা তো অনেকে ছিলেন, কিন্তু এনাদের মধ্যে অনেকে বিখ্যাত ছিলেন। কারা? সুফাবাসীদের শান ও মহত্ব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, তারা ওই সৌভাগ্যবান লোক ছিলেন যারা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে থাকতেন। তারা জীবনের সকল নিয়ামত, ঘর ভারী, ধন সম্পদ এবং আরামায়েশকে দীন ইসলাম শিক্ষা এবং প্রসারের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এই মহাত্মদের মধ্যে বড় বড় সাহাবে কিরাম আলিহি মুরিদওয়ান অন্তর্ভুক্ত। কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তিত্বদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মতো সাহাবারা অন্তর্ভুক্ত ছিলেন। সুফফাবাসীরা কেমন উপবাস করতেন, কেমন নিজেকে কন্ট্রোল করতেন দুনিয়া থেকে, খাবার থেকে, আহার থেকে, পরিধান থেকে, আসুন আমরা তা শ্রবণ করি। সুফফাবাসীরা খুবই গরিব ছিলেন, অধিকাংশ সময় উপবাস ভরা জীবনযাপন অতিবাহিত করতেন, অর্থাৎ কিছু না খেয়ে দিন অতিবাহিত করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা কিছু উপহার, সাদকা, মাল আসত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুফাবাসীদের জন্য ব্যয় করতেন। কখনো কখনো এমন হতো যে এই মহান ব্যক্তিরা কয়েকদিন টানা পর্যন্ত কিছু না খেয়ে থাকতেন। এর কারণে তারা এতই দুর্বল এবং শুকনো ছিল যে ওনারা অনেক সময় ইবাদত করতে করতে, জামাত চলছে, ইবাদত করছে, ওই অবস্থায় আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। এমন দুর্বল ছিল সুফাবাসীরা। নিজেদেরকে কন্ট্রোল করত, নিজেদেরকে আহার থেকে বিরত রাখত এবং ইবাদতের প্রতি মনোযোগ দিত। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো যে ইনারা এত দুর্বল কেন, তখন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, যদি তোমরা জানতে যে তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে, অর্থাৎ এটা সুফাবাসীদের ব্যাপারে বলা হচ্ছে, যে যদি তোমরা জানতে যে তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কিরূপ প্রতিদান এবং সওয়াব রয়েছে, তবে তোমরা এই বিষয়টি পছন্দ করতে যে তোমাদের উপবাস ও চাহিদা আরো বৃদ্ধি পাক। অর্থাৎ সুফাবাসীদের মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে এমন, সেটা যদি সুফাবাসীরাও জেনে যেত তাহলে তারা তাদের উপবাসকে আরো বাড়িয়ে দিত, তাদের খিদাকে আরো বাড়িয়ে দিত। আল্লাহ আকবার। হে আশিকানের সাহাবা ও আহলে বাইত, প্রকাশ্যভাবে দারিদ্রতাকে আমাদের সমাজে, আজকে দেখুন এই সুফাবাসীদের কথা বলছি না, যারা সাহাবি ছিল, সাহাবি সাহাবি তো অনেক, কিন্তু ইনাদেরকে আলাদাভাবে ক্যাটাগরি করা হয়েছে। এনাদের ব্যাপারে কিন্তু কুরআনুল করিমের মধ্যে ইরশাদ এসেছে, এনাদের ব্যাপারে আলাদাভাবে ক্যাটাগরি করা হয়েছে। কিন্তু দেখুন ওনারা ছিল অনেক দরিদ্র, ওনারা খাবার থেকে নিজেকে বিরত রাখতেন, আহার থেকে, পরিধান থেকে, দুনিয়া থেকে নিজেকে বিরত রাখতেন। কিন্তু আজকে যদি আমাদের সমাজে কেউ দরিদ্র হয় তাহলে আমরা তাকে ঘৃণা করি। দেখুন এমনও এক দল ছিল যারা আমার নবীর দরবারে আসতো আর বলতো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার প্রতি ঈমান আনবো যদি এরা আপনার দরবার থেকে চলে যায়, এদেরকে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেননি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেননি। তো আজকে আমাদের সমাজে যারা বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, ওনারা দরিদ্রকে, যারা গরিব মিসকিন, এনাদেরকে দেখলে এনাদের মধ্যে একটা স্ট্যাটাসের ব্যাপার চলে আসে যে আমি অনেক ধনী, সে অনেক গরিব, আমি যে লাইনে থাকবো, আমি যে দাওয়াতে যাব, যে টেবিলে বসবো, আমার পাশের টেবিলে সে কেন বসবে, বা আমি যেখানে যাব আমার আশেপাশে সে কেন ঘুরবে। দেখুন বলা হয়েছে কিতাবের মধ্যে যে কিয়ামতের দিন ধনীর চাইতে গরিবরা কমবেশ 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। কয়শত বছর? 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তো আমরা কেন গরিবকে দেখলে হেয় করব? আজকে আমাদের যখন চলার সময় আমরা হাঁটি, রাস্তা দিয়ে হাঁটি, তখন কোনো একটা ফকিরের সাথে যদি আমাদের গা একটু লেগে যায় তাহলে নিজেকে অনেক আনকমফোর্টেবল ফিল করি, করি না? বা কোনো একটা মজদুর ব্যক্তির সাথে যদি আমাদের লেগে যায়, ধাক্কা খেয়ে যায়, তাহলে নিজেকে নিজে মানে ওনার দিকে একটু আর চোখে তাকায়, কেন এটা হবে, কেন এটা হবে? উনিও তো মানুষ, আমিও তো মানুষ, আল্লাহ তাআলার বান্দা, উনি যেমন আমিও তেমন। কেউ জানে না কে আল্লাহ তাআলার দরবারে মকবুল হতে পারে। আমি এত সুন্দর করে ঘোরাফেরা করছি, উনি হয়তোবা অনেক অগোছালোভাবে চলাফেরা করছে, কিন্তু হতে পারে উনি আমার চাইতে বেশি আল্লাহ পাকের কাছে মকবুল, হতে পারে উনি আমার চাইতে বেশি গোপনীয় ইবাদত করে। হয়তোবা দেখা যাচ্ছে আজ আমরা পাগড়ি পরেছি, টুপি পরেছি, দাড়ি রেখেছি, হয়তোবা লোকদের সামনে হয়তোবা নেককার, কিন্তু ওনার ইবাদত হয়তোবা আমাদের চোখে পড়ছে না। ওনাদের এক লোকমা খাওয়ার পর যে শুকরিয়া আদায় সেটা হয়তোবা আমার চেয়েও মজবুত হতে পারে। তো সেটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় তাহলে তো ভাই আমার চাইতে সে আপনার থেকে অনেক বেশি গুণ দামি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে গরিবদের প্রতি সহানুভূতি করার সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সুফাবাসীরা এত কুরবানি কেন দিয়েছিলেন? ইলমে দিন শিখার জন্য। তারা কেন আমার নবীর দরবারে সবসময় বসে থাকতেন? ইলমে দিন শিখার জন্য। তারা দুনিয়াকে কেন ত্যাগ দিয়েছিলেন? ইলমে দিন শিখার জন্য। আজকে আমরা সেই ইলমে দিন থেকে দূরে, আজকে আমরা ইলমে দিন থেকে দূরে। আজ কাউকে যদি বলি ভাই চলেন নামাজ পড়তে যাই, ভাই আমার কাপড় নষ্ট, ভাই আমার কাপড় নষ্ট, আজকে আমি পড়তে পারবো না। কিন্তু কাপড় যে কিভাবে নষ্ট হয় সেটা আমরা নিজেও জানি না, কাপড় কতটুকু নষ্ট হয় সেটাও আমরা নিজেরা জানি না, কোন অবস্থায় আমি নাপাক সেটাও আমি জানি না, এবং কি কি পন্থা রয়েছে, যে পন্থাগুলো অবলম্বন করলে আমি আবার পবিত্র হয়ে যাব, আমি আবার পাক হয়ে যাব, কিন্তু বাহানা দিতে থাকি, ভাই আজকে পড়া যাবে না, আজকে পড়া যাবে না, আজকে আমার অমুক সমস্যা, তমুক সমস্যা। আমাকে বুঝাতে পারছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বুঝাতে পারবেন? আজ আমাকে কৈফিয়ত দিতে পারছেন, আজ আমাকে হয়তো বাহানা দিতে পারছেন, কিন্তু কিয়ামতের দিন কি করবেন? কিয়ামতের দিন তো প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে, আপনি নামাজের আহকাম সম্পর্কে কতটুকু জেনেছেন? আজ আমাকে যদি বলা হয় যে আমার ডিগ্রি কতটুকু, তাহলে আমি অনেকে বলবো যে হ্যাঁ আমি অন্তত ম্যাট্রিক পাশ করেছি, ইন্টার পাশ করেছি, আমি অনার্স কমপ্লিট করেছি, আমার মাস্টার্স শেষ হয়ে গিয়েছে, বিসিএস ক্যাডারও হয়ে গিয়েছি কেউ। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ নামাজের ব্যাপারে কতটুকু শিখেছেন, ভাই সেটা তো আমি শিখি নাই, এমনি দেখে দেখে শিখে গিয়েছি, মসজিদে গিয়েছি, মানুষ নামাজ পড়ে দেখেছি, ওনা থেকে দেখে দেখে শিখে ফেলেছি। কিন্তু তার যে রুকু হচ্ছে না, সিজদা হচ্ছে না, তার কিরাত শুদ্ধ নেই, তার সালাম ফিরানো শুদ্ধ নেই, সেটা নিজেও জানে না। কিন্তু আমার আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নন নারীর জন্য ইলমে দিন শিখা ফরজ করেছেন, ইলমে দিন শিখা কি করেছেন, ফরজ করেছেন। আপনি যে নামাজ পড়বেন, নামাজ পড়ার পূর্বে আপনার নামাজের আহকাম জানা ফরজ। আপনি যে বিয়ে করবেন, বিয়ের আগে বিয়ের মাসাইল জানা ফরজ। আপনি যে চাকরি করবেন, চাকরির পূর্বে মাসলা মাসাইল জানা ফরজ। আপনি যে ব্যবসা করবেন, ব্যবসা করার পূর্বে আপনার মাসলা মাসাইল জানা ফরজ। আপনি যে আপনার সন্তানকে লালন পালন করবেন, সন্তানের হক সম্পর্কে জানা আপনার উপর ফরজ। আপনি যে বিয়ে করেছেন, আপনার স্ত্রীর কি কি হক, আপনি যে মা বাবা হয়েছেন, মা বাবার কি কি হক, সেটাও জানা আপনার উপর ফরজ। কিন্তু আজকে আমরা এগুলো জানি না, আমরা করে ফেলছি, যখন ব্যবসার টাইম এসেছে ব্যবসা করে ফেলছি, চাকরির টাইম এসেছে চাকরি করে ফেলছি, বিয়ের টাইম এসেছে বিয়ে করে ফেলছি, কিন্তু ফরজ কি কি সেগুলো আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দিন শিখার সেই তৌফিক দান করুক। মনে রাখবেন, ইলমে দিনের অভাবে একজন আবিদকে শয়তান ধোকা দিতে পারবে, কিন্তু একজন আলিমকে শয়তান ধোকা দিতে পারবে না। একজন আবিদ মানে সে অনেক বড় ইবাদতকারী, ইলম নাই, সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার স্মরণে ইবাদত করে, রিয়াজত করে, জিকির করে, আজকার করে, কিন্তু ইলম না থাকার কারণে কোন কথাটা বললে ইমান থাকবে আর থাকবে না, কোন কথাটা বললে শয়তানের সাথে যুদ্ধ করা যাবে সেটা জানে না, বিধায় সে শয়তানের ধোকায় পড়ে যায়। কিন্তু একজন আলিম সে কম ইবাদত করুক, শয়তান তাকে ধোকা দিতে পারবে না, কেননা তার থেকে ইলম আছে। কিন্তু আজকে আমাদের থেকে ইলম নাই, আমরা যতই ইবাদত গুজার হয়ে যাই না কেন, আমাদের কাছে ইলম না থাকার কারণে আমরা শয়তানের ধোকায় পড়ে যাই। দেখুন, আজকে আমাদের সমাজে আমরা যদি বলি যে, এখন আমি যদি একটা কথার কথা বলি আর কি, যে আমার কোন কথার কারণে আমার বিয়ে ভেঙে গিয়েছে, কোন কথার কারণে আমার পীর মুরিদের সম্পর্ক ভেঙে গিয়েছে, কোন কথার কারণে আমার ঈমান চলে গিয়েছে, কেউ বলতে পারবো আমি? কিন্তু যারা আলেমে দিন তারা বলতে পারবে, যারা আলেমে দিন তারা, এখন যারা বসে আছেন, যারা মাদানী চ্যানেল স্ক্রিনে আমাকে দেখছেন, মনে করবেন মাদ্রাসায় পড়লে আলেমে দিন, তা কি ঠিক? আলেমে দিন হওয়ার জন্য কি মাদ্রাসায় পড়া শর্ত? শর্ত না। ইলমে দিনের কিতাব অধ্যয়ন করা আপনার জন্য শর্ত, ইলমে দিনের কিতাব অর্জন করুন আর আপনি ইলমে দিন অর্জন করুন। কিন্তু আপনি যদি না জানেন আপনার কোন কথার কারণে আপনার কুফরি বাক্য বের হচ্ছে, কোন কথার কারণে আপনার কুফরি বাক্য বের হচ্ছে, সেটা আমরা কেউ, যারা ইলমে দিন নাই তারা জানি না। একটা উদাহরণ দিচ্ছি, আমরা অনেকে বলি যে আমার এটা হয়েছে ওটা হয়েছে, এটা উপরওয়ালাই ভালো জানেন, কি বলি? উপরওয়ালা ভালো জানেন। আচ্ছা, এই কথাটা কি আমরা বলি কি না, উপরওয়ালা বলি কি না? এখন আমরা কয়জনে জানি যে এই উপরওয়ালা শব্দটা কুফুরি বাক্য জানি, কয়জন জানি? হয়তো বা গুটি কয়েকজন আমরা জানি যে এই কথাটা বলা কুফুরি বাক্য, এই কথাটা বললে আপনার ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর ইমান যা চলে যাবে তার পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বিয়ে থাকলে বিয়ে ভেঙে যাবে, পীর মুরিদি থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে ইমান আনয়ন করতে হবে। এখন আমরা কয়জনে জানি এগুলা? বাস কথা, যখন আড্ডার মধ্যে বসি তখন ফুজুল কথাবার্তা, অহেতুক কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলেই ফেলি, কিন্তু এই কথাগুলোর মধ্যে আমার কুফরি বাক্য বের হয়ে যাচ্ছে কিনা সেদিকে কোনো আন্দাজ নাই। বাস জন্মের সময় আমার আমার মা বাবার মুসলমান ঘরে জন্ম নিয়েছি, বাস আমি মুসলমান হয়েছি, সবাই মনে করে মারা গেলেও মুসলমান হিসেবে মারা যাচ্ছি, আরে ভাই আপনার ইমান টিকে আছে কিনা সেটা তো দেখুন, আমার আপনার ইমান কি যে এখনো অক্ষত রয়েছে কিনা সেটা তো জাস্টিফাই করুন। বাস বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি, কোনো খবর নাই, কোনো হুশ নাই। তো এমন অনেক বাক্য রয়েছে যেগুলো বললে ইমান চলে যায়, আর ইমান চলে গেলে আমল নষ্ট, বিয়ে থাকলে বিয়ে ভেঙে গেছে, আবার নতুন করে আপনাকে বিয়ে করতে হবে। তো এই মাসলা মাসাইলগুলো জানবে কোত্থেকে, এই মাসলা মাসাইলগুলো আমরা শিখবো কোত্থেকে? এখন তো আমাদের কাছে টাইম নেই, ব্যবসা বাণিজ্যের জন্য টাইম রয়েছে, সন্তানের জন্য টাইম রয়েছে, কিন্তু আমাদের ইলমে দিন শিখার জন্য কোনো টাইম নেই। মনে রাখবেন, হুজুররা শুধু ইলমে দিন অর্জন করতে থাকে, তাদের দুনিয়ার কোনো খবর নেই, তাদের ঘরের কোনো খবর নেই। আলহামদুলিল্লাহ, যারা এখানে আলেমে দিন বসে রয়েছেন ওনাদের থেকে জিজ্ঞেস করুন, ওনারা ইলমে দিনও শিখছেন, ওনাদের ঘরও সুখে রয়েছেন এবং ওনাদের পরিবারও সুখে রয়েছেন। তো আমাদের জাস্ট একটু তাওয়াজ্জু দিতে হবে, খেয়াল করতে হবে। দেখুন, এই দুনিয়া দুদিনের, একদিন মারা যেতে হবে, চলে যেতে হবে কবরে, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। বাস্তব কথা, তখন আফসোস ছাড়া আপনার, আমার, আপনার কিছুই থাকবে না। তখন আফসোস করবো, হাই কেন ইলমে দিন অর্জন করিনি, কেন একটু আমল করিনি, কেন একটু আল্লাহ তাআলাকে রাজি করে নেয়নি। আজকে এই কারণে আমাদের জন্য আফসোসের সুর ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দিন অর্জন করার সে তৌফিক দান করুক। আমরা একজন সুফাবাসীর নাম শুনেছিলাম, হযরত আম্মার বিন ইয়াসির। উনি কে ছিলেন? উনি অনেক সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন, অনেক সৌভাগ্যবান ব্যক্তি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে আমার সাহাবাদের উদাহরণ এমন যেমন খাবারে লবণের মতো, খাবারে লবণের মতো। কেননা লবণ ছাড়া খাবার ভালো হতে পারে না। এ হাদিসে ব্যাখ্যায় রয়েছে, যেমন লবণ হয় সামান্য কিন্তু পুরো খাবারকে সুস্বাদু বানিয়ে দেয়, তেমনি আমার সাহাবা আমার উম্মতের মধ্যে সামান্য কিন্তু সবারই সংশোধন তাদের মাধ্যমেই হয়। ট্রেনের প্রথম বগি যা ইঞ্জিনের সাথে লাগানো, তা পুরো ট্রেনকে ইঞ্জিনের কার্যকারিতা পৌঁছে দেয়। ইঞ্জিন সেই প্রথম বগিকে টানে আর এটি সকল বগিকে টেনে নেয়। আরব ভূমি যখন ইসলামের নূরানি কিরণে আলোকিত হলো, তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার পিতা হযরত ইয়াসির এবং আম্মাজান হযরত বিবি সুমাইয়া ও ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমানের দৌলত দ্বারা ধন্য হলেন। যেহেতু এই মহান পরিবারটি হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারটা এমন ছিল যে ওনারা গোলামির জীবন যাপন অতিবাহিত করেছেন, মানে গোলাম হয়ে থাকতেন সব সময়। কুরাইশের কাফেররা পুরো পরিবারটাকে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে লিপ্ত রাখতেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর কখনো ভারী পাথর রেখে দিত, তো কখনো পানিতে ডুবিয়ে অবস্থা বেহাল করে দিত, এবং কখনো আগুন দ্বারা শরীর দাগ করে দিত। এমনকি তার পিঠ মুবারক এই আঘাতে ভরে গেল। কেউ পিঠ শরীফ দেখে জিজ্ঞাসা করলেন, এই চিহ্ন কিসের? বললেন, কুরাইশের কাফেররা আমার মক্কায়ে মুকাররামার তপ্ত পাথুরি জমিতে নগ্ন পিঠে শুয়াত এবং কঠিন কষ্ট দিত, এগুলো সেই আঘাতের চিহ্ন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরবানির বিনিময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তিনি এই সম্মান পান যে প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত হচ্ছে আম্মারের আকাঙ্ক্ষী। বুঝেছি কথাটা, জান্নাত কার আকাঙ্ক্ষী? হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখুন, উনি ওই সাহাবী ছিল যার ত্যাগ, যার কুরবানি আমার আল্লাহ পাকের কাছে অধিক পছন্দ হয়ে গিয়েছিল। যাকে জান্নাত, উনি জান্নাতের আশা করেনি, জান্নাত ওনার আশা করছে। জান্নাত কোন বান্দার আশা করছে, তাহলে ওই বান্দার মকাম কেমন, তার শান কেমন? যে আম্মারের প্রতি বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট। এখানে কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আম্মারের প্রতি বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় 21 মাস পর্যন্ত কুফার গভর্নরের দায়িত্ব পালন করেন এবং বুধবার 37 সফরুল মুজাফফর 37 হিজরিতে সিফিনের যুদ্ধে হযরত মাওলা আলী শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর দলে যুদ্ধ করার সময় শাহাদাতের সুধা পান করেন। তখন তার মুবারক বয়স ছিল 93 বছর। আল্লাহ পাক ওনার প্রতি দয়া করুক এবং ওনার সৎকায় আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা সুফাবাসীদের ঘটনা শুনেছি, সাহাবিদের ঘটনা শুনেছি, ওনারা দিন ইসলামের জন্য অনেক কুরবানি দিয়েছিলেন। তো আমাদেরও চাই যাতে আমরা দিন ইসলামের জন্য কুরবানি, তো এখন তো ওই কুরবানির সময় আর নেই, এখন কুরবানি দিতে হবে কি সময়, সময়কে কুরবানি দিয়ে যাতে আমরা নিজেকে সংশোধন করি, অপরকেও সংশোধন করি। সময়কে কুরবানি দিয়ে যাতে আমরা দীন ইসলামের ইলমে দীন অর্জন করি এবং দীন ইসলামের কিছু খিদমত আমাদের জীবনে যতটুকু সম্ভব দীন ইসলামের খিদমতে যাতে আমরা লেগে যাই। আল্লাহ তাআলা চাইতো এই দীন ইসলামের খিদমত অল্প হলেও এই দীন ইসলামের খিদমতের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে দীন ও দুনিয়া উভয়টাই কামিয়াব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় যে দরুদে পাক এবং দোয়া পাঠ করানো হয় সেগুলো আমরা পাঠ করি। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এ দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه ওয়াসাল্লিম। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তবে দাঁড়ানোর পূর্বে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন وعلى آله وسلم। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন এই দরুদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله। একদিন এক ব্যক্তি আসলো হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আলাইহি মুরিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে যখন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। পাঠকারীর জন্য ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রাতে এই দোয়া তিনবার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, শুন, আমরা মদিনা শরীফ কি ধ্যান করতে করতে বার বার সালাত ও সালাম পাঠ করি।
আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উযকুরুল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আবার মদিনা শরীফকে ধ্যান করতে করতে বারবার সালাতু সালাম পাঠ করুন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
ইসলামী ভাইরা আর মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ, দোয়ার সময় হয়ে গিয়েছে, আসুন আমরা দোয়ার মধ্যে সামিল হয়ে যাই। দোয়ার আদব হচ্ছে দোজানো হয়ে বসে, হাতকে কিবলার দিকে, হাতকে আসমানের দিকে কিবলা করে এমনভাবে আমরা প্রসারিত করি, তুলি যাতে আমাদের সিনা পর্যন্ত, অথবা এমনভাবে প্রসারিত করি যাতে আমাদের বগলের লোম প্রকাশ পায়, এবং নিজেদের অতীতের গুনাহগুলোকে, কর্মকাণ্ডগুলোকে আমরা চিন্তা করতে করতে আমার রবের নিকট আমরা যাতে ক্ষমা প্রার্থনা করি এবং একে অপরের জন্য দোয়া করি। আসুন আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবাল কবরি ওয়াকিনা আযাবাল হাশরি ওয়াকিনা হিসাবাল মিজান। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিত কলবি আলা দীনিক। ইয়া ইয়া আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, হে মালিক ও মুখতার, হে আমাদের রব, হে গুনাহগারদের উপর দয়া করনে ওয়ালা রব, হে গুনাহগারদের উপর রহম করনে ওয়ালা রব, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। হে আল্লাহ আযজা ওয়াজাল, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। এ আমাদের মালিক আল্লাহ, আমাদেরকে তো দয়া করে মায়া করে আজকে এই ইলমে দিনের মজলিসে বসার সৌভাগ্য দিয়েছ। হে আল্লাহ, ইবাদত করার সৌভাগ্য দিয়েছ আল্লাহ, জিকির করার সৌভাগ্য দিয়েছ আল্লাহ, আল্লাহ মোনাজাতের মধ্যে সামিল হওয়ারও সৌভাগ্য দিয়েছ। হে আল্লাহ, আরেকটু দয়া করে আল্লাহ, আরেকটু মায়া করে আল্লাহ, আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয় আল্লাহ, তোমার রহমতের ওয়াসতা দিচ্ছি আল্লাহ, তোমার দয়ার ওয়াসতা দিচ্ছি। হে আমাদের মালিক, হে আমাদের মালিক, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, আমরা স্বীকার করছি আল্লাহ, জেনে বুঝে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ, অসংখ্য গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে। হে আল্লাহ, নামাজ কাজা থেকে শুরু করে মা বাবার নাফরমানি, মিথ্যা গীবত, চুগলখড়ি আল্লাহ, সুদ ঘুষ ইয়া আল্লাহ, আল্লাহ মুসলমানের হক নষ্ট করা আল্লাহ, না জানি আরো কত কি গুনাহ করে ফেলেছি ইয়া আল্লাহ, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি আল্লাহ, ভেবেছি কেউ দেখছে না কিন্তু তুমি দেখে ফেলেছ, মালিক ভেবেছি কেউ দেখছে না কিন্তু তোমার দৃষ্টিগোচর হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ আমাদের আমল নামায় যত গুনাহের ভার রয়েছে আল্লাহ, সেই গুনাহের ভার গুলো তুমি মুছে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ আমরা তওবা করছি, আমরা আর নামাজ কাজা করব না ইয়া আল্লাহ, আমরা আর মিথ্যা বলবো না আল্লাহ, আমরা আর মা বাবাকে কষ্ট দিব না ইয়া আল্লাহ, চুগলখড়ি করব না ইয়া আল্লাহ, গীবত করব না ইয়া আল্লাহ, মুসলমানের হক নষ্ট করব না ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ, আমাদের তওবার উপর অটল অটল থাকার সে তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, না জানি কখন আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আল্লাহ, প্রতিদিন মানুষ কবরে যাচ্ছে আল্লাহ, না জানি কখন আমার বাড়ি চলে আসে, কখন আমার তারিখ চলে আসে, কখন আমার দিন চলে আসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বছর তো শুরু হয়েছে, বছরের শেষ দিনও অনেকে মৃত্যুবরণ করেছে, বছরের প্রথম দিনও অনেকে কবরে চলে গিয়েছে। এ আমার মালিক ইয়া আল্লাহ, না জানি আমাদের দিন কখন চলে আসে ইয়া আল্লাহ, এমন যেন না হয় তোমাকে নাফরমান আল্লাহ, তোমাকে নাফরমানি অবস্থায় আমাদের মৃত্যু হয় ইয়া আল্লাহ, এমন যেন না হয় তুমি আমাদের উপর নারাজ থাকো এমন সময় যাতে মৃত্যু না হয় ইয়া আল্লাহ, এমন যেন না হয় আমরা গুনাহ করতে করতে মারা যাই ইয়া আল্লাহ, এমন যেন না হয় মা বাবার মনে কষ্ট দিয়ে মারা যায় ইয়া আল্লাহ, এমন যেন না হয় মুসলমানের হক নষ্ট করতে করতে মারা যায় ইয়া আল্লাহ, কত মানুষ তো রোডে ঘাটে মারা যায়, কত মানুষ তো গুনাহ করতে করতে মারা যায় আল্লাহ, কত মানুষ তো, কত বান্দা তো তোমার নাফরমানি অবস্থায় মারা যায় আল্লাহ, আমাদেরকে ওই সব বান্দার অন্তর্ভুক্ত করো না ইয়া আল্লাহ, আমাদেরকে তো ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করিও যারা তোমার ইবাদত করতে করতে মারা যায় ইয়া আল্লাহ, যারা তিলাওয়াত করতে করতে মারা যায়, যারা দরুদে পাক পড়তে পড়তে মারা যায় ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরাও তো তোমার বান্দা রয়েছি ইয়া আল্লাহ, মানি অনেক গুনাহগার, স্বীকার করি অনেক বদকার, অনেক নাফরমান ইয়া আল্লাহ, তারপরও তোমার বান্দা আল্লাহ, আল্লাহ তুমি তো এমন গুনাহগারদের উপর দয়া করেছো যারা সারা জীবন গুনাহ করেছিল ইয়া আল্লাহ, আজ তো আমরা তোমার দয়ায় ইলমে দিনের মজলিসে বসেছি আল্লাহ, আজকের ইজতিমার ওয়াসতা দিচ্ছি আল্লাহ, আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও ইয়া আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মিটিয়ে দাও ইয়া আল্লাহ, আল্লাহ গুনাহ খাতাগুলোকে মিটিয়ে দাও এ মালিক ইয়া আল্লাহ, আমাদের মেহরবান মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, আমাদের মেহরবান ভাই বোনকে মাফ করে দাও আল্লাহ, অনেক আপন আল্লাহ, অনেক প্রিয় তারা আল্লাহ, যাদের আল্লাহ, যারা আমাদের কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ, সেই সকল প্রিয় ভাজনদেরকে তুমি বেহিসাব মাগফিরাত দিয়ে দাও ইয়া আল্লাহ, আমাদের হকদারকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ, পাড়া প্রতিবেশীকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও হে মালিক, আল্লাহ, এখানে আজকে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে যে দোয়া করবে, দোয়ার মধ্যে সামিল হবে আর নিজেদের হাজতগুলো পূরণের উদ্দেশ্যে তোমার কাছে দোয়া চাইবে। ইয়াল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমেও অনেকে হাত তুলে দিয়েছে। আল্লাহ সকলের আল্লাহর পেরেশানি, মুসিবত, বিমারি, আল্লাহ যত ধরনের সমস্যা রয়েছে দূর করে দাও। ইয়া আল্লাহ, সকলের নেক ও জায়েজ ইচ্ছাকে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় 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 মুর্শিদে পাকের হায়াতে তৈয়বা দান করো। হে আল্লাহ, যার বদৌলতে আল্লাহ তোমাকে পেয়েছি, তোমাকে চিনেছি, হে আল্লাহ তোমার ইবাদত করছি, ইয়া আল্লাহ সেই মুর্শিদে পাকের হায়াতে তৈয়বা দান করো। হে আল্লাহ, হে আল্লাহ মুর্শিদ আত্তারের উপর তোমার হায়াতে আল্লাহ তোমার দয়ার নজর দান করো। হে আল্লাহ মুর্শিদে আত্তারের আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। হে আল্লাহ দাওয়াত ইসলামের কাজকে তুমি দিন দিন তরক্কি দান করো। হে আল্লাহ দাওয়াত ইসলামীকে আরো সামনের দিকে অগ্রসর হওয়ার সেই তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ দাওয়াত ইসলামীর যত মিশন ভিশন রয়েছে আল্লাহ সকল মিশনকে তুমি কামিয়াব হওয়ার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ আমাদেরকেও দিন ইসলামের খিদমত করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ আমাদের মুকাদ্দরে, হে আল্লাহ আমাদের মুকাদ্দরে মুর্শিদের সাথে মক্কা মদিনার জিয়ারত লিখে দাও। হে আল্লাহ মুর্শিদের সাথে আল্লাহ মক্কা মদিনার হাজিরি লিখে দাও। মদিনা না দেখে কি মোরে যাবে এ গোলাম, মদিনা না দেখে কি মোরে যাবে এ গোলাম, এ আজিমে তেবা আমি যেতে চাই মদিনাতে, আজ নয় কাল যাবে গোলাম তোমারি ওই মদিনাতে। ইয়া আল্লাহ কত কত বান্দা যাচ্ছে মক্কা মদিনায়, ইয়া আল্লাহ আমাদেরও হাজিরি মুর্শিদের সাথে লিখে দাও। আল্লাহ আল্লাহ অনেকের চোখের অশ্রু বয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ যা চোখের অশ্রু তোমার দরবারে মকবুল হচ্ছে, আল্লাহ যা চোখের অশ্রু এখন তোমার দরবারে কবুল হচ্ছে আল্লাহ তার সাদাকা। আল্লাহ আমাদের আমাদেরকে মুর্শিদের সাথে মক্কা মদিনার হাজিরি লিখে দাও। ইয়া আল্লাহ যে বান্দা আজকে তোমার ইজতিমার এই ইজতিমার মধ্যে কবুল হয়ে গিয়েছে, ইয়া আল্লাহ তার সাদাকা তার ওয়াসাতা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করে নাও, আজকের ইজতিমাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের নেক ও জায়েজ ইচ্ছাকে তুমি পূরণ করে দাও। জিস কিসনে ভি দুআ কে ওয়াসিতে ইয়া রব কাহা কর দে পুরি আরজু হর বে কসু মজবুর কি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলান নবী উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জব দমে হো ওয়াপসি হাম সব হো মদিনে মে, সামনে হো নূরানি রাসূল নূরানি মুর্শিদ, আর লব পর হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম সালাম যখন পাব তোমার দিদার, যখন পাব তোমার দিদার, তখন আমার যখন পাব তোমার দিদার, তখন আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে বালে ইয়া নবী কায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আমার মা বাবা সহচর ভুলে যাবে রোজ মহাশয় আমার মা বাবা সহচর ভুলে যাবে রোজ মহাশয় ইয়া নবী তুমি ভুলো না মদনী মদিনে বালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রাহমত পে লাখো সালাম শমে বজম ইয়াত পে লাখো সালাম গাসে আজম ইমাম মুতাকাবানো কা জলওয়ায়ে শান কুদরত পে লাখো সালাম ডালো দি কলবো মে আজমতে মুস্তাফা সৈয়দে আলা হযরত পে লাখো সালাম পেজো সে জিনকে লাখো নামাজি বনে পেজো সে জিনকে লাখো ইমামে সজে উস আমির আহলে সুন্নত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
জেনে কিরদার